ওয়াশিংটনে এখন দুপুর 11টা, সকাল 11টা, বাংলাদেশে রাত 10টা এবং ভারতে রাত 9:30টা। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মন্ত্রিসভার টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রয়েছে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
মধ্য নভেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার বৈঠকে, তবে প্রত্যাবাসন শুরুর প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
ছত্তিশগড়ে আসন্ন বিধানসভা ভোটের মুখে আত্মসমর্পণ করল 62 জন কট্টর নকশালপন্থী সদস্য।
আরও রয়েছে নিয়মিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রে আজ শুরু হয়েছে মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনে দেখা যাচ্ছে প্রার্থীরা দুই ভাগে বিভক্ত। এই নির্বাচনে প্রার্থীরা নতুন কংগ্রেস সদস্যদের নির্বাচন করবেন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সমর্থনের একটা চিত্র পাওয়া যাবে। এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে ওয়াশিংটনের ক্ষমতা ভারসাম্যে পরিবর্তন ঘটতে পারে এবং আগামী 2 বছর প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার ক্ষেত্রে পরিবর্তন দেখা দিতে পারে। আজ ভোর থেকে নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটাররা ভোট দিতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের মোট 435টি আসন, সেনেটের 35টি এবং 36টি গভর্নর পদের জন্য মানুষ ভোট দিতে শুরু করেছেন। ভার্জিনিয়ার একটি ভোট কেন্দ্রে রয়েছেন সহকর্মী সেলিম হোসেন। সেলিম, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তো আমাদের আপনি বিস্তারিত বলবেন কিরকম দেখছেন, ভোটার সমাগম কেমন হয়েছে?
আমি আসলে আর্লিংটন কাউন্টির একটি স্কুলে আছি, এর নাম হচ্ছে ফ্রান্সিস স্কট কি এলিমেন্টারি স্কুল। এই স্কুলে আমি যখন এসেছি আরো ঘন্টাখানেক আগে, প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করেও আমি মাঝখানে বিরাট হল রুমে দেখলাম প্রায় সখানেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন
এবং এখন মাত্র বেলা 11টা বাজে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন একটু কম, কারণ এখন বৃষ্টির মাত্রা একটু বেশি, যার কারণে আমার মানুষ কিছু এসে আমার মনে হয় গাড়ির ভিতরে বসে আছে বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছে। তো ভেতরে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে, যেভাবে বলা হয় ইলেকশন হয় আর কি, সেভাবেই ভিতরের পরিবেশ ছিল এতক্ষণ। আমি একদম ভোট কেন্দ্রের বাইরে, কারণ ভেতরে কথা বলা যাবে না। এই জন্য তো আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, জিজ্ঞেস করেছি যে কি কারণে ভোট দিতে এসেছেন, কি এক্সপেকটেশন। তো তারা যে কয়জনের সঙ্গে কথা বলেছি বেশিরভাগই বলেছে যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি ইউনাইটেড আমেরিকা, মানে ঐক্যবদ্ধ একটি আমেরিকা প্রতিষ্ঠার জন্য। তাদের ধারণা এখন আমেরিকা ঐক্যবদ্ধ নাই, কিছুটা বিভক্ত হয়ে আছে। এই বিভক্তি দূর করার জন্য এমন একটি সংসদ বা এমন একটি প্রশাসন তারা চায় যাতে ঐক্যবদ্ধ আমেরিকা হয়ে গোটা আমেরিকার সামগ্রিক উন্নয়ন সম্ভব হয়। এই জন্য আমরা ভোট দিতে এসেছি। 3-4 জনের সঙ্গে কথা হয়েছে, সবাই একই কথা বলেছে। আর ভোট কেন্দ্রে মানুষ এখন একটু একটু থেমে থেমে।
সেলিম হোসেন, আপনার সঙ্গে আবারও আমরা কথা বলবো, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
বিশ্ব সংবাদের পরপরই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন রয়ে আরও বিস্তারিত রিপোর্ট রয়েছে। বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মন্ত্রিসভার টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছেন বলে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন। মন্ত্রিসভায় বর্তমানে 4 জন টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছেন এবং তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াসেফ ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার, ধর্মমন্ত্রী মতিউর রহমান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম। ওবায়দুল কাদের বলেন, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে টেকনোক্র্যাট বা অনির্বাচিত মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, অন্য মন্ত্রীদের পদত্যাগ করতে হবে না বলেও বৈঠকে জানানো হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের কক্সবাজার থেকে সাগর পথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণা শুরু করেছে কিছু রোহিঙ্গা দালাল চক্র। এর মধ্যে প্রতারণার শিকার মালয়েশিয়াগামী 14 জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের বিস্তারিত রিপোর্ট।
কিছু রোহিঙ্গা দালাল সাগরপথে বোটে করে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে এসব রোহিঙ্গাকে সংগ্রহ করেছিল বলে জানা গেছে। বিজিবি জানায়, গত 2 নভেম্বর গভীর রাতে টেকনাপের কচুবনি এলাকা দিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এসব রোহিঙ্গা। গত 5 নভেম্বর গভীর রাতে টেকনাপের সাপরের দ্বীপ গোলারচর সাগর তীরে নিয়ে গিয়ে মালয়েশিয়া পৌঁছেছে উল্লেখ করে রোহিঙ্গাদের নামিয়ে দিয়ে দালালরা সটকে পড়ে। পরে বিজিবি টহল দল এসব রোহিঙ্গাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বরাত দিয়ে বিজিবি জানিয়েছেন, কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা মোহাম্মদ আইয়ুব আলী মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে জনপ্রতি 10,000 টাকা করে হাতিয়ে নিয়ে এই প্রতারণা করেছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে 9 জন পুরুষ ও 5 জন মহিলা। তারা মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারের বালুখালি, কুতুপালং, নয়াপাড়া, জামতলি ও মধুরচড়া ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। মঙ্গলবার তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন সুষ্ঠু নির্বাচন এবং ভোটের অধিকার রক্ষার লক্ষ্যে আপোষহীন আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার ঐক্যফ্রন্ট আয়োজিত এক জনসভায় ডক্টর কামাল হোসেন এমন আহ্বান জানিয়ে বলেন, যেভাবে দেশে গণগ্রেফতার চলছে তা একটি স্বাধীন দেশে চলতে পারে না। তিনি বলেন, এদেশের মালিক জনগণ বলে উল্লেখ করে তিনি বলেন, দেশে যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করেন ডক্টর কামাল হোসেন। খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন সহ 7 দফা দাবি পূরণ না হলে আগামী 8ই নভেম্বর রাজশাহী অভিমুখে রোড মার্চ এবং সমঝোতার আগেই 11 জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আফগান সামরিক কর্মকর্তারা জানিয়েছেন যে পশ্চিমাঞ্চলে ফারা প্রদেশের একটি প্রধান পুলিশের ঘাঁটিতে তালিবান বিদ্রোহীরা অতর্কিত হামলা চালিয়ে 20 জনেরও বেশি আফগান সরকারি সেনাকে হত্যা করেছে। আফগান ন্যাশনাল আর্মির কর্মকর্তারা মঙ্গলবার ওই ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন যে ইরান সীমান্তের কাছে পাশত-ই-কো শহরে মধ্যরাতে ওই ঘটনাটি ঘটে। ওই কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে কয়েক ঘণ্টা ধরে লড়াই চলার কারণে ওই শহরের সঙ্গে টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাদেশিক কাউন্সিল সদস্য দাদুল্লা কোয়ানি ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে সোমবার মধ্যরাতে হামলার সময় ঘাঁটিতে 50 জন আফগান সদস্য অবস্থান করছিলেন। ওদিকে তালিবান মুখপাত্র জানিয়েছেন যে তারা 30 জনেরও বেশি সেনাকে হত্যা করেছে এবং ভারী অস্ত্রশস্ত্র সহ আরও 20 জনকে তারা আটক করেছে। ভূমি বেষ্টিত আফগানিস্তান চীনের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বিমান যোগাযোগ শুরু করল। ভূমি বেষ্টিত আফগানিস্তান পরিবহন বিমানের উদ্বোধনী ফ্লাইটে 20 টন চিলগোজা বাদাম চীনে পাঠালো। সোমবার বিমান যোগাযোগ উদ্বোধনী অনুষ্ঠানে আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি এবং শীর্ষ চীনা কূটনীতিক বর্গ উপস্থিত ছিলেন। আশা করা হচ্ছে যে এরই মধ্যে দিয়ে চীনের বাজারে আফগানিস্তান থেকে শুকনো এবং তাজা ফল রপ্তানি করা হবে এবং আফগানিস্তানে যে ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে তা কমতে সহায়ক হবে। বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুস ভবিষ্যৎ পৃথিবীকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে শিক্ষাবিদ এবং গবেষকদের চালকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
জার্মানির ওলসবার্গে সোশ্যাল বিজনেস একাডেমি কনফারেন্সে দেয়া বক্তৃতায় তিনি বলেন, বিশ্বের সম্পদের কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা একটি টাইম বোমার মতো অবস্থার দিকে যাচ্ছে, যেকোনো মুহূর্তে বিস্ফোরণ হয়ে সর্বনাশ ডেকে আনতে পারে। একইভাবে পরিবেশ দূষণও হতে পারে ধ্বংসের আরেক কারণ। তাই বিলম্ব না করে এই ভবিষ্যৎ পৃথিবীর সুরক্ষার চালকদের তৈরি হতে হবে।
যে পথে আমরা বর্তমানে চলছি এটা একটা ডিজাস্টার পাথ, যেদিকে তাকাই এটা মনে হচ্ছে যে এই শতাব্দী পার হওয়ার মতো সময় আর আমাদের কাছে নাই। এই ভয়ঙ্কর পরিণতির থেকে উদ্ধার পেয়ে আমরা কোন দিকে যাব?
বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভক্সওয়াগনের সদর দপ্তরে মঙ্গলবার শুরু হওয়া 2 দিনের সম্মেলনের আয়োজক ইনুস সেন্টার ও গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব সামাজিক ব্যবসায় আন্তঃবিভাগীয় আন্তর্জাতিক গবেষণাকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। কনফারেন্সে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, সামাজিক ব্যবসার অর্থায়ন সহ বিভিন্ন বিষয়ে মোট 19টি গবেষণা প্রতিবেদন উপস্থাপন হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ওলসবার্গ, জার্মানি।
জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে যে তারা ইরাকে 200-এরও বেশি গণকবরের সন্ধান পেয়েছেন। ইসলামিক স্টেট জঙ্গিদের অত্যাচারের শিকার যারা হয়েছেন বেশিরভাগ কবরই তাদের। ইরাকি কর্তৃপক্ষ এবং বেসরকারি সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই রিপোর্টটি তৈরি করেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আজ জানিয়েছেন যে সৌদি সাংবাদিক জামাল খাশোগজির হত্যা সংক্রান্ত আরও তথ্য তারা পেয়েছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। দর্শক শ্রোতা, আপনারা বিশ্ব সংবাদেই জেনেছেন যে আজ যুক্তরাষ্ট্রে মধ্যমেয়াদী নির্বাচন চলছে এবং এই মুহূর্তে আমাদের তিনজন সহকর্মী রয়েছেন বিভিন্ন জায়গায় নির্বাচনের খবর আমাদের জানাতে। এখন যোগ দিচ্ছেন সেলিম হোসেন রয়েছেন ওয়াশিংটনে, আকবর হায়দার কিরণ রয়েছেন নিউ ইয়র্কে এবং আবু নাসের রাজীব রয়েছেন ক্যালিফোর্নিয়াতে। আমি এই মুহূর্তে কথা বলছি সেলিম হোসেন, আপনি এই মুহূর্তে কোথায় আছেন আরেকবার একটু জানাবেন।
হ্যাঁ সঞ্জনা, ধন্যবাদ। আমি আছি আর্লিংটন কাউন্টির একটি ফ্রান্সিস স্কট কি এলিমেন্টারি স্কুলে। এই স্কুলে আমি এসেছি আরো ঘন্টা দেড়েক আগে এবং এখন এখানকার অবস্থা হচ্ছে, আমি যখন এসেছিলাম তখন একেবারে বিরাট হল রুমটি ভোটারদের পদচারণায় পরিপূর্ণ ছিল, সবাই লাইন ধরে ভোট দিচ্ছিলেন। এখন একটু কম, কারণ মাঝখানে প্রচন্ড বৃষ্টি ছিল যার কারণে অনেকে গাড়ির ভেতরে বসে ছিল, এখন বৃষ্টি কমেছে, আবার আসছে ভোট দিতে। তো আমি শুরু করি এইভাবে যে তাহিরা কিবরিয়া তার বিশ্ব সংবাদে যে যেমনটি বলেছে যে এই মধ্যবর্তী নির্বাচনটি প্রেসিডেন্ট নির্বাচনের 2 বছর পরে অনুষ্ঠিত হয় এবং এখানে 435টি প্রতিনিধি পরিষদের আসনে ভোট হয়, 1/3 সেনেট আসনে ভোট হয়। তো সেটি এবার হচ্ছে, আজকে হচ্ছে। অনেকে আর্লি ভোট দিয়েছেন, অনেক সংখ্যক আমেরিকান। তো আজকে মূল ভোট পর্ব। এখানে সকাল থেকে বড় টার্নআউট ছিল, এখন একটু কমলেও আস্তে আস্তে আমার মনে হয় বাড়বে যদি বৃষ্টির গতি আরেকটু কমে। মানুষ খুব স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসছে এবং আমি এই কি এলিমেন্টারি স্কুলে যখন ঢুকি একদম গেটের পাশেই দেখলাম যে একটি বাচ্চাদের স্টল যেখানে ভোটার ইনফরমেশন সহ কিছু খাবার রাখা হচ্ছে, ভোটারদেরকে আপ্যায়ন করা হচ্ছে এবং ওয়েলকাম জানানো হচ্ছে সবাইকে।
আপনার সঙ্গে কি কারো কথা হয়েছে?
আমার সঙ্গে একজন তরুণের কথা হয়েছে যে কিছুক্ষণ আগে ভোট দিয়েছে। তো ওর কথা আমি শোনাতে পারি। আমি জিজ্ঞেস করলাম যে কি কারণে তুমি ভোট দিয়েছো, আমি শোনাই আপনাদেরকে।
জি অবশ্যই।
More balanced government. Hopefully after the election everybody can, you know, come together and you know, we're all Americans, so
thank you.
Yeah.
এই ব্লেয়ার যেমনটি বলেছে, এরকম আরো 2-3 জনের সঙ্গে কথা হয়েছে, সবাই একই কথা বলেছে যে আমরা চাই যে যুক্তরাষ্ট্রের সরকারের প্রশাসনে যেন একটু সমতা আসে, সাম্য আসে, ভারসাম্য তৈরি হয়। এই জন্য আমরা সবাই ভোট দিতে এসেছি, একটি ব্যালেন্স সরকার চাই আমরা।
জি সেলিম হোসেন, আপনার কাছ থেকে তো শুনলাম, এবার একটু যেতে চাই নিউ ইয়র্কে আকবর হায়দার কিরণের কাছে। আকবর হায়দার কিরণ, এই মুহূর্তে আপনি কোন কেন্দ্রে আছেন এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন?
সঞ্জনা ফিরোজ, আমি এই মুহূর্তে রয়েছি বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের একদম সাথী লাগানো PS69 স্কুলে। এখানে এই বৃষ্টি উপেক্ষা করে প্রচন্ড ভিড়। আর আমি কিছুক্ষণের জন্য মানে আমার এক বাংলাদেশি আমেরিকান ভাইকে ধরে রেখেছি ওনার পরিবার নিয়ে, ওনারা কথা বলবেন। ওনার মেয়ে এই প্রথম ভোট দিয়েছে, তো প্রথমে আমি ভাইয়ের সাথে কথা বলছি। আপনি বলুন কেমন লাগলো আর আপনার পরিচয়।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলম। পরিবেশ অনেক ভালো, এবারে সপরিবারে এসেছি ভোট দেওয়ার জন্য এবং এভরিবডি এনজয়ড ইট।
আপনার কি মনে হয় যে ভোটের মাধ্যমে মানুষ মানে বিশেষ করে কোন মেসেজ দিতে চাইছে? মানে যে যুক্তরাষ্ট্র তো একটা ইমিগ্রেন্টের দেশ, তাই না? এখানে সবাই মিলে যুগ যুগ ধরে বসবাস করছে, এখন যেসব হচ্ছে মানে রাষ্ট্রীয় পর্যায়ে, আপনার কি মনে হয় কোনো পরিবর্তন আসবে? মানুষ কি কোনো ম্যান্ডেট দিচ্ছে?
হ্যাঁ, পরিবর্তন তো আশা সবাই আশা করে এবং ইয়েস, আমার মনে হয় এই ভোটে আকাঙ্ক্ষিত প্রার্থী আসলে পরিবর্তন আসবে এবং এটা আমরা আশা করতেছি।
এত ঝড় বৃষ্টি উপেক্ষা করে এত মানুষজন দেখছি এখানে, আপনার নাম কি?
আপনি
আশা করছেন কি ভোটের মাধ্যমে কি হতে পারে?
ডেমোক্রেট উনি হোক,
আপনি নিজে একজন ডেমোক্রেট সাপোর্টার। আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ সঞ্জনা। আসলে এখানে থ্যাংক ইউ ভাই, অনেক মানুষজন ভোট দিচ্ছেন, মানে ভিতরে ঢুকছেন বেরোচ্ছেন সব। আমি অনেকের সাথে কথা বলেছি আগেই ভোট শুরু হওয়ার আগে। মোদ্দা কথা হচ্ছে যে মানে এই দেশের মানুষ যুগ যুগ ধরে শত শত বছর ধরে যে আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে এই দেশটি গঠন করেছে, যে সবাই মিলে এই দেশে থাকবে, সেই মানে জিনিসটি যেন অব্যাহত থাকে,
সেই লক্ষ্যেই তারা আজকে ভোট দিতে এসেছেন। আমরা এবার চলে যেতে চাই ক্যালিফোর্নিয়াতে আবু নাসের রাজীবের কাছে। আবু নাসের রাজীব,
ধন্যবাদ সঞ্জনা। সঞ্জনা, আমি এখন দাঁড়িয়ে আছি ক্যালিফোর্নিয়ার বেকারসফিল্ড শহরের এরা এনার্জি নামের একটি কেন্দ্র। এই কেন্দ্রে আজ সকাল 7টা থেকে, এখন ক্যালিফোর্নিয়ার সময় সকাল 8:16, এর আগে আপনার সকাল 7টা থেকে এখানে ভোট শুরু হয়েছে। আমি আমার সামনে এখন আছেন এই ভোট কেন্দ্রের যিনি সুপারভাইজার বিল ফন্স এবং বাংলাদেশি আমেরিকান একজন ভোটার মিস্টার তানভীর চৌধুরী। আমি তাদের সাথে কথা বলি। প্রথমে আমি মিস্টার বিল ফন্স, আই উড লাইক টু নো দ্যাট ইউ নো ইউ আর এ ভলান্টিয়ার, রাইট? এন্ড ফর হাউ লং ইউ হ্যাভ বিন ইনভলভ ইন দিস ভোটিং, ইন দিস ইউ নো কোঅর্ডিনেটিং দিস ভোটিং, এন্ড ওয়াই ডু ইউ ভলান্টিয়ার ইন ভোটিং?
আই হ্যাভ বিন ডুইং ইট ফর 14 ইয়ার্স and I think it's important that every person in the country be able to vote and impact the direction of the government.
Okay, so you know, so far, do you see any difference this year, like how many people are voting? Have you observed any enthusiasm that we have not observed earlier?
Yes, this year there's definitely some polarization. There are two different opinions in the United States now, and so we're seeing a great turnout of voters who are truly engaged.
Thank you so much. Sanjana, ami ekhon kotha bolbo Bangladeshi American voter, onar naam Tanvir Chaudhary. Tanvir, apni to onek bochhor dhore ekhane vote dicchen, ekhaner vote je voter je poribesh tar sathe apni Bangladesh o vote diyechen, er moddhe ekta parthokyo apni ki lokkho karen?
আসলে আমি বাংলাদেশে পার্লামেন্টের ইলেকশনে অনেকবার ভোট দিয়েছি, এখানেও অনেকবার ভোট দিয়েছি, প্রেসিডেন্ট পার্লামেন্টারি দুটোতেই। তো আসলে প্রধান পার্থক্য হচ্ছে যে বাংলাদেশে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনাটা অনেক অনেক বেশি থাকে ভোট নিয়ে। আর এখানে এটা ভোট কেন্দ্র যে সেটা বুঝতেই যেমন আমাদের অনেক সময় লাগে যে এটাই ভোট কেন্দ্র কিনা বা কি ভোট কিনা। প্রথমত এখানে তো ভোটের দিন বন্ধ দেয় না, দ্বিতীয়ত হচ্ছে লোকজন ভোটের ব্যাপারে খুব ক্যাজুয়ালি নেয় এবং এটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয় না নিজেদের মধ্যে, যা হয় সব মিডিয়াতে। তো এই ব্যাপারটা অবশ্যই একটু মানে ভিন্ন।
এখানে তো আপনার ভোট কয়েকদিন ধরে দেয়া যায়, ইচ্ছা করলে আপনি ভোটের দিনের আগেও আর্লি ভোট দিতে পারেন। আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনি যখন ভোট কোনো একটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে কোন কোন বিষয়ে আপনি প্রাধান্য পায় আপনার কাছে?
প্রথমে আমি আসলে যেখানে থাকি, যে শহরে, যে অঞ্চলে, সেই অঞ্চলে, সেই কমিউনিটির জন্য কে সবচেয়ে বেশি করবে বা করার সক্ষমতা রাখে সেটা দেখি এবং তার অতীতের ট্র্যাক রেকর্ড দেখি এই ক্যান্ডিডেটের। আরো কয়েকটি জিনিস দেখি, যেহেতু আমরা ইমিগ্রেন্ট, আমি অবশ্যই দেখি যে আমাদের সন্তান যারা এখানে বড় হচ্ছে, তারা বড় হলে তারা যে তাকে ইনক্লুসিভ আমেরিকা পায়, সেক্ষেত্রে কারা বেশি অগ্রসর করতে পারবে এই দেশটাকে, যাতে ইমিগ্রেন্ট, নন ইমিগ্রেন্ট এই সবাই মিলে একসাথে সুন্দরভাবে দেশটাকে থাকতে পারে।
নির্বাচনের স্বতঃস্ফূর্ততা, তো সেই ধরনের স্বতঃস্ফূর্ততা কি আজকে দেখা যাচ্ছে না?
না, সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে, কিন্তু লোকজন, যেমন আমি যেখানে কাজ করি সেখানে কলিগরা তো এটা নিয়ে কোনো ডিসকাস করে না। যেমন আমাদের দেশে যেটা হয়, বন্ধু বান্ধব বা আমরা কে কোন দলের সমর্থক, এগুলি নিয়ে অনেক আলাপ আলোচনা তর্ক হয় কফির কাপ বা চায়ের ইয়েতে।
কোথাও কোথাও কোনো পোস্টার নেই, মাইকিং নেই,
পোস্টার মাইকিং নেই। আর আমি আমার যারা কলিগ বা যাদের সাথে আমি কাজ করি তাদের মধ্যেও আমরা এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নেই।
অনেক ধন্যবাদ আবু নাসের এবং তানভি চৌধুরী আপনাকে। আমরা এখন যেতে চাচ্ছি নিউ ইয়র্কে আকবর হায়দার কিরণের কাছে। আপনি বলছিলেন যে সেখানের আবহাওয়া বেশ মানে খুব বৃষ্টি হচ্ছে। আজকে সকালেই আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এলাম তখন দেখলাম যে বেশ বৃষ্টি হচ্ছে এবং এখনো বৃষ্টি হচ্ছে। তো আপনার কি মনে হয় যে বৃষ্টি উপেক্ষা করেও মানুষজন আসছেন ভোট দিতে?
আরে আসছেন মানে সঞ্জনা, এটা তো মানে অভূতপূর্ব দৃশ্য। আর জ্যাকসন হাইটস তো খুবই এশীয় মানে আমেরিকান অধ্যুষিত জায়গা, তো এখানে এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছেন আরেকজন বাংলাদেশি আমেরিকান ভোটার জাহেদ শরীফ, একজন আর্টিস্ট। আমরা তার সাথে একটু কথা বলি। আর এখানে বিভিন্ন দেশের মানুষজন মানে লাইন ধরে ভোট দিচ্ছেন।
আমি খুবই দুঃখিত আকবর হায়দার কিরণ, আমাদের কাছে সময় খুবই সংক্ষিপ্ত। আমি এখন চলে যেতে চাই সেলিম হোসেনের কাছে। এরপরে না হয় আমরা পরবর্তীতে আবার আপনার অতিথির কথা শুনবো। সেলিম হোসেন, আপনার কাছে আরো একবার শেষবারের মতো আরেকবার জানতে চাই যে এই মুহূর্তে কিরকম দেখছেন, বৃষ্টি উপেক্ষা করে মানুষজন আসছেন কিনা এই মুহূর্তে?
জানা আমি আগে যে বলেছিলাম যে বৃষ্টির জন্য মানুষ গাড়ির ভেতরে বাইরে অপেক্ষা করছিল, একটুখানি বৃষ্টি কমার পরে প্রচুর মানুষ এখন আবার ভোট কেন্দ্রে ঢুকেছেন এবং আবার লাইন পড়ে গেছে ভোট দিচ্ছেন। আর আবু নাসের রাজীবের কথা আমি শুনছিলাম, নিউ ইয়র্কে তো বাংলাদেশি অধ্যুষিত বড় একটি রাজ্য, সুতরাং নিউ ইয়র্কে প্রচুর পরিমাণে মানুষ থাকবে, ভিড় থাকবে, এটা স্বাভাবিক। ক্যালিফোর্নিয়ার অবস্থাও আমি শুনলাম রাজীবের কাছে। আর্লিংটনে আমি যে জায়গাটিতে আছি এখানে আমি প্রায় 2-3 ঘন্টা থাকলাম এখানে, একজনও বাংলাদেশি চোখে পড়েনি এখনো পর্যন্ত, কিন্তু যারা এসছেন বেশিরভাগই শ্বেতাঙ্গ আমেরিকান। এবং তাদের আমি যে কজনের সঙ্গে কথা বলেছি সবার একটি সবাই বলছেন যে এইখানে আমরা মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ প্রশাসন যেন পরবর্তীতে আসে, এই কারণেই আমরা ভোট দিতে এসেছি এত দুর্যোগ উপেক্ষা করেও। এবং তারা আশা করছেন যে তাদের এই প্রত্যাশা পূরণ হবে।
জি সেলিম হোসেন, আপনাকে ধন্যবাদ। এইবার আমি চলে যাচ্ছি সাবরিনা চৌধুরীর কাছে। সাবরিনা চৌধুরী আছেন ভার্জিনিয়াতে। সাবরিনা শুনতে পাচ্ছেন?
হ্যাঁ সঞ্জনা, আমি শুনতে পাচ্ছি। এই মুহূর্তে আমি ভার্জিনিয়াতে আছি, আমি উডব্রিজের একটি ভোটিং পোলে আছি, 11 কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ভোটিং পোলে আমরা আছি। এবং এখানে আসলে এত বেশি মানুষের সমাগম হয়েছে, অনেক অনেক লম্বা লাইন, দীর্ঘ একটি লাইন পেরিয়ে আমি অনেকটুকু মাঝামাঝি জায়গায় চলে এসেছি। এবং মধ্যবর্তী নির্বাচনে আমি আজ পর্যন্ত যতদিন আমি এখানে যুক্তরাষ্ট্রে বসবাস করছি, মধ্যবর্তী নির্বাচনে এরকম সাড়া আমি কখনো দেখতে পাইনি। সঞ্জনা,
যেটা বলা হচ্ছে বারে বারে যে জাতীয় নির্বাচনের মতো যে ধরনের স্বতঃস্ফূর্ততা দেখা যায় মানুষের মাঝে, সেই ধরনেরই যেন স্বতঃস্ফূর্ততা এই মধ্যবর্তী নির্বাচনে দেখা যাচ্ছে। আপনি কি কারোর সঙ্গে কথা বলেছেন সেখানে?
আমি আসলে কিছুক্ষণ আগে আমাদের ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের ফ্যান পেজের জন্য একটি লাইভ রিপোর্টিং করছিলাম, তো সেখানে কয়েকজনের সাথে কথা বলছিলাম আমি সেই মুহূর্তে। তো সেখানে অনেকেই বলছিলেন যে এটা গুরুত্বপূর্ণ তাদের জন্য, এই কারণে যে হেলথ কেয়ারের জন্য এবং স্বাস্থ্যসেবা পরিচর্যার জন্য তারা মনে করছেন যে এই বিলটা যদি একটু চেঞ্জ করা যায়, পাশ করানো যায়, এবং সেই সাথে অভিবাসন নীতি, ইমিগ্রেশন নিয়ে অনেকে চিন্তিত। তো এসব কারণে অনেক মানুষের সমাগম হচ্ছে, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি মানে উভয় পক্ষ থেকেই প্রচুর মানুষ, উভয় পক্ষের সমর্থকরা প্রচুর মানুষ এখানে এসেছে।
অনেক ধন্যবাদ সাবরিনা, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের অন্যান্য সহকর্মী সেলিম হোসেন ওয়াশিংটনে, এবং আকবর হায়দার কিরণ নিউ ইয়র্কে, আবু নাসের রাজীব ক্যালিফোর্নিয়া, এবং সাবরিনা চৌধুরী ভার্জিনিয়া। আপনাদের চারজনকেই অনেক ধন্যবাদ। বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের যেরকম স্বতঃস্ফূর্ ততা, এবং আপনারাও যে আজকের খবর যে সংগ্রহ করছেন এই রকম আবহাওয়ার মধ্যে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং দর্শক শ্রোতা, আপনারা এই মধ্যবর্তী নির্বাচন নিয়ে আরো খবর আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ওয়েবসাইটে আরো খবর পাবেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কিত বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে নভেম্বরে প্রথম দফায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে গৃহীত হলেও তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এ সম্পর্কে আরও খবর জানাচ্ছেন আমির খসরু।
অক্টোবরে অনুষ্ঠিত রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কিত বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে দুই দেশের পররাষ্ট্র সচিব মধ্য নভেম্বরে প্রথম দফা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে বৈঠকে গৃহীত এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। বৈঠকে প্রথম দফায় মিয়ানমার 8,000 রোহিঙ্গাকে গ্রহণে রাজি বলেও জানানো হয়েছিল। পরে সিদ্ধান্ত হয় যে 485টি রোহিঙ্গা পরিবারের 2,260 জন রোহিঙ্গাকে দিয়েই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের কর্মকর্তারা এখন বলছেন, মধ্য নভেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। কবে শুরু হবে তার দিনক্ষণও এখন পর্যন্ত নিশ্চিত নয়। প্রত্যাবাসন শুরুর প্রক্রিয়ায় ইউনেসিয়ার সহ জাতিসংঘকে সম্পৃক্ত করা হয়নি বলে জানা গেছে। তাদের একটি চিঠি দিয়ে অবহিত করার কথা অবশ্য বলছেন বাংলাদেশের কর্মকর্তারা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনেসিয়ার সহ মানবিক সহায়তাকারী আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা বলছেন, মিয়ানমারের রাখাইনের পরিস্থিতি এখনও রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য যথাযথ ও উপযুক্ত নয়। এমন পরিস্থিতিতে প্রথম দফার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু সহ প্রত্যাবাসনের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন শরণার্থী ও অভিবাসন বিষয়ক বিশ্লেষক এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর প্রাক্তন কর্মকর্তা আসিফ মুনির।
আসলে মনে হয় না যে খুব দ্রুত শুরু করা যাবে, কারণ এই ধরনের প্রক্রিয়ায় যেখানে কিছু মানুষ জীবন বিপন্ন হওয়ার কারণে আরেকটি দেশে আশ্রয় নিয়েছে, তাদের যদি নিজ দেশে ফেরার ব্যাপার হয় সেখানে পরিস্থিতি অনুকূল হওয়া দরকার এবং যারা ফেরত যাওয়ার কথা তাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন হওয়ার কথা। এখানে স্বেচ্ছায় প্রত্যাবাসন হওয়ার ব্যাপারে খুব একটা উদ্যোগ এখন পর্যন্ত সফল হয়নি। আমরা বিভিন্ন সময় গত কয়েক মাসেও দেখেছি যে যখনই আলাপ আলোচনাগুলো তাদের সাথে করা হয়েছে, এমনকি যে জনগোষ্ঠী যাবে তারা কিছুই জানে না স্পষ্টভাবে এবং তাদের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে যে আসলে ওখানে গিয়ে তারা নিরাপত্তা পাবে কিনা এবং তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে কিনা। তাদের মত গ্রহণের জায়গাটা খুব একটা এখানে গুরুত্ব পেলেও সেটার অগ্রগতি হয়নি। আরেকটি হচ্ছে যে আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং অন্যান্য যে মানবিক সংস্থাগুলো আছে, পুরো প্রক্রিয়ার মধ্যেই তাদের জড়িত থাকার দরকার ছিল, সেটাও কিন্তু হয়নি। এটা পুরোপুরি দ্বিপাক্ষিক হয়েছে, মাঝে মাঝে আংশিক ভাবে আন্তর্জাতিক সংস্থাগুলো জড়িত ছিল। তাতে করে যেটা হচ্ছে যে আন্তর্জাতিক সংস্থাগুলো খুব একটা স্পষ্ট না তা যে তাদের ভূমিকা কি, আবার সরকারও আন্তর্জাতিক সংস্থাগুলো একটা সহায়তা চাচ্ছে, পুরোটার মধ্যে এখনো যথেষ্ট অস্পষ্টতা রয়েছে এবং কিছুটা মনে হচ্ছে যে ঠিক দিক নির্দেশনা খুব সুনির্দিষ্ট নয়।
প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি কি মনে করছেন যে এই প্রক্রিয়া আরো দীর্ঘায়িত হতে পারে?
প্রথমত যেই ভেরিফিকেশন করে চূড়ান্ত করা হয়েছে খুবই নগণ্য, অল্প কিছু মানুষ, তবে ধরে নেওয়া যেতে পারে যে এটা পরীক্ষামূলক ভাবে একটা প্রস্তুতি পর্ব বা প্রাথমিক একটি ধাপ, সেই হিসাবে সংখ্যাটা একেবারে গুরুত্বহীন তা নয়। তবে এটি শুরু হতে নিঃসন্দেহে আরো বিলম্ব হবে, নভেম্বরের মধ্য নভেম্বর কোনো মতেই সম্ভব নয়, যে প্রস্তুতি পর্বটি দরকার যদি আমরা স্বেচ্ছায় প্রত্যাবাসনের কথাটা চিন্তায় রাখি।
আমার এরপরে প্রশ্ন হচ্ছে যে মিয়ানমারের পরিস্থিতি অর্থাৎ রোহিঙ্গাদের নিজ বাসভূমির পরিবেশ পরিস্থিতি কি ফেরত পাঠানোর যোগ্য হয়েছে বলে আপনি মনে করছেন কিনা? কারণ জাতিসংঘ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলছে যে তাদের যে অংশগ্রহণমূলক বিষয়টি ছিল সেটি নেই এবং তাদের দিক থেকে বলা হচ্ছে যে সেখানকার পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক হয়নি। এই পরিস্থিতিতে আপনি অবস্থাটা কিভাবে দেখবেন?
শুধু আন্তর্জাতিক সংস্থাগুলো নয়, আমরা আন্তর্জাতিক গণমাধ্যম এবং আমরা যারা বিভিন্ন সময় রোহিঙ্গাদের গোষ্ঠী বা তাদের প্রতিনিধিদের সাথে কথা বলি, তখনও জেনেছি যে তাদের কিছুটা যেটুকু যোগাযোগ বা তথ্য আসছে মিয়ানমারের দিক থেকে, সেখানে প্রথমত তাদের নিজস্ব বাসস্থানের জায়গাটি তো নেই, তাদেরকে যেখানে নিয়ে যাওয়া হবে সেটি অস্থায়ী ক্যাম্পের মতো অবস্থা, এবং সেখানে নাগরিক অধিকারের ব্যাপারে ওখানকার যারা আছেন তারাও খুব একটা নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি এবং অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। এটা খুব একটা মিডিয়াতে আসছে না, কিন্তু গত এক বছরের মধ্যে বিভিন্ন সময়ে গত কয়েক মাসের মধ্যেও কিছু 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 পরিবার বাংলাদেশে পালিয়ে এসেছে এবং তাদের কাছে নিপীড়নের খবর পাওয়া গেছে। কাজেই এখনো সেখানে কোনো রকম অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি, এখনো যারা সেখানে আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
দেশি বিদেশি বিশ্লেষকগণ বলছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর আগে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং সম্মানজনকভাবে রোহিঙ্গাদের বসবাসের পরিস্থিতি বিদ্যমান রয়েছে কিনা তাসহ অন্যান্য বিষয়গুলো বিবেচনা করতে হবে, এর আগে প্রত্যাবাসনের সিদ্ধান্ত গ্রহণ যথার্থ হবে না বলে বিশ্লেষকগণ মনে করছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গে আজ কালীপুজো এবং সমগ্র ভারতে আগামীকাল দিওয়ালি। এই দুই ধর্মীয় উৎসবের নানা দিক নিয়ে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
পশ্চিমবঙ্গে আজ কালী পুজো, আর সারা ভারতে আগামীকাল দিওয়ালি, আলোর উৎসব। বাজি আর বাতির রোশনাইয়ে ভারতের সবচেয়ে বড় এই উৎসবের নানা দিক নিয়ে আজ আমরা কথা বলছি কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে। দীপঙ্কর চক্রবর্তী, কালী পুজোর দিনে তো আলো জ্বালানো হয়, বাজি পোড়ানো হয়, তাহলে দিওয়ালি আলাদা কি অর্থে?
আসলে এটা আলাদা নয়, আবার কিছুটা আলাদাও, মানে দুটো অঙ্গাঙ্গী ভাবে জড়িত আমাদের এখানকার বাঙালিদের জন্য। কালী পুজো হয় আসলে অমাবস্যার সময়, যখন চাঁদের আলো থাকে না। আগে তো গ্রামাঞ্চলে বেশি পুজো হতো, শহরে আর কটা পুজো হতো, শহরের গ্রামের বাড়িতেই বেশি পুজো হতো। তখন ঘুটঘুটে অন্ধকারে আলো জ্বেলে বাজি পুড়িয়ে অন্ধকার দূর করা হতো। তাছাড়া কালী পুজো হয় খুব গভীর রাতে, তো তখন ওই আলো বাজি এইসব জ্বেলে ওই অতক্ষণ জেগে থাকা বাড়ির ছোটরাও যাতে জেগে থাকতে পারে সেটা একটা ব্যাপার ছিল। আর দীপাবলি আমাদের কিন্তু সবসময় ছিল, দীপাবলি ছিল, কিন্তু সেটার জন্য আলাদা কোনো দিন ছিল না, কালী পুজোর দিনই আমাদের দীপাবলি। সেই জন্য ওই যে বললাম যে বাজি আর বাতি দুটোই কালী পুজোর সময় জ্বালানো হয়, তার একটা কারণ আছে। তাছাড়াও এটা ওই অন্ধকারে বাজি আর বাতি অসম্ভব সুন্দর লাগে, সেই জন্য এটা ওই দিওয়ালি বলে আমাদের কিছু ছিল না, কিন্তু এই দুটোই ছিল অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আর এইখান থেকে একটুখানি তফাত আছে,
পৃথিবীর সবকিছুতেই এখন দিনে দিনে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, সেক্ষেত্রে কালী পুজোর রকম সকমও কি দিনে দিনে বদলে গেছে এমনটা আপনি মনে করেন?
হ্যাঁ, কিছুটা তো বদলেছে বটেই, এই যেমন বললেন না সবকিছু যেমন বদলেছে। আমরা আসলে এই প্রসঙ্গে একজনের কথা শুনি, সায়ন্তদী সেনগুপ্ত, তিনি নিজে লেখেন সমাজ সচেতন, উনি ওর ছোটবেলার কালী পুজোর সঙ্গে এখনকার একটা সুন্দর তুলনামূলক বর্ণনা করেছেন, সেটা একটু শোনা যাক, তাহলে সবকটা এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
দুর্গাপূজা চলে যাওয়ার পর একটা ভীষণ মন খারাপের যে অনুভূতি আমাদের ঘিরে ধরত, কালী পুজো আসার সঙ্গে সঙ্গে সেটা অনেকটাই ম্লান হয়ে যেত। আমাদের ছোটবেলায় কালী পুজোর সঙ্গে অবশ্য এখনকার কালী পুজোর অনেক তফাত, যুগ বদলেছে, তার সঙ্গে সঙ্গে বদলেছে উৎসব উদযাপনের ধরন, সেটা তো স্বাভাবিক। ছোটবেলার কথা যখন মনে পড়ে তখন মনে হয় যে এই সময় একটা হালকা, একটা মনোরম ঠান্ডা হাওয়ার আমেজ বাতাসে থাকতো। ভূত চতুর্দশীর দিন যখন কাকিমা তুলসীতলার বেদির নিচে প্রদীপ দিয়ে আসতে বলতেন, তখন মনে হতো যে গায়ে একটা চাদর জড়িয়ে নিলে ভালো হয়, এমন একটা হালকা নরম ঠান্ডার আমেজ থাকতো। তখন এত টুনি বা এলইডি দেওয়া হতো না দীপাবলিতে, মোম দেওয়া হতো। তারও আগে আমার ঠাকুমাদের সময় শুনেছি প্রদীপ দেওয়া হতো, আমরা অবশ্য দীপাবলিতে প্রদীপ দেওয়া দেখিনি। ভূত চতুর্দশীতে আমাদের বাড়িতে 14 শাক 14 প্রদীপ দেওয়ার চল ছিল, আর দীপাবলির দিন অর্থাৎ কালী পুজোর দিন দেওয়া হতো মোম। যখন হালকা ঠান্ডা হাওয়ায় এই মোমের শিখাগুলো তিত্তির করে কাঁপত, তখন ভারী ভালো লাগতো দেখতে। সেই সময় এত টুনি এলইডি এগুলো কিছুই ছিল না, টুনি আর এলইডি এই ধরনের আলোগুলোর উজ্জ্বল্য অনেক বেশি মোমের থেকে অবশ্যই। তবে এটা এখন বারবার মনে হয় যে মোমের আলোর মতো মায়াময় স্নিগ্ধতা এই আলোগুলোর বোধহয় নেই। ভূত চতুর্দশীর পরের দিন কালী পুজোর দিন যখন অন্ধকার হয়ে আসতো, বাড়িতে মোম জ্বালানোর জন্য, বাড়ি আলোকিত করার জন্য সবাই মিলে আমরা বাচ্চারা ছাদে চলে যেতাম, তখন একটা অন্যরকম মজা হতো। ছুটোছুটি, দৌড়াদৌড়ি, এই একটা মোম জ্বালানো হচ্ছে, আরেকটা মোম হাওয়ায় নিভে যাচ্ছে, হইচই হাসি, ও বাবা ও মা দেখো না, ইচ্ছা আবার মোম নিভে গেল বলে কাঁদো কাঁদো গলা। এখনকার বাচ্চারা এই আনন্দগুলো জানলো না, খুব স্বাভাবিক, কারণ এখন যে আলোগুলো দেওয়া হয় সেই আলো দেওয়াতে তাদের কোনো পার্টিসিপেশন থাকে না। তবে বাজি পোড়ানোর আনন্দ কিন্তু একই রকম আছে, এটা আমি আমার মেয়েকে দেখে বুঝতে পারি। আলোর বাজি ফাটাতে আমার নিজের যেমন উৎসাহ ছিল, আমার মেয়েরও তেমন উৎসাহ। বাজি বাড়িতে আনার সঙ্গে সঙ্গে বাজি নিয়ে ছাদে দৌড়ে রোদে দেওয়ার জন্য ওকে দেখে আমার নিজের ছোটবেলা মনে পড়ে। তবে যে বলছিলাম না যে চিন্তা ভাবনা সমস্ত কিছুতে আমরা অনেক অন্যরকম হয়ে গেছি, অনেক পাল্টে গেছি।
আর দিওয়ালি তো সর্বভারতীয় উৎসব, সেক্ষেত্রে আসলে বাঙালিরা কি করেন?
শুধু সর্বভারতীয় কেন, এখন তো ভারতীয়দের কল্যাণে বিশ্বময় দিওয়ালি ছড়িয়ে পড়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও তো দিওয়ালির শুভেচ্ছা জানান, আর
বাঙালিরা দিওয়ালি পালন করেন বৈকি, তবে বাঙালি হিন্দুর তো সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তাই দুর্গাপুজোর সময় স্কুল কলেজ অফিস ছুটি থাকে, পুজো বোনাস পান কর্মীরা, আর ভারতের অন্যান্য জায়গায় বিশেষ করে উত্তর ভারতে দিওয়ালিতে ঠিক সেই একই জিনিস হয়। বাঙালির কাছে আলোর উৎসব দীপাবলি দীপান্বিতা, আমরা কখনো দিওয়ালি বলতাম না, কিন্তু আজকাল দিওয়ালিটা আমাদের সমাজেও ঢুকে পড়েছে, হ্যাপি দিওয়ালি বলা হয়, হ্যাপি দিওয়ালি কার্ড করা হয়। এই ব্যাপারেও আমরা সায়ন্তনী সেনগুপ্তর একটা খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে, একটা সুন্দর মন্তব্য রয়েছে, সেটা একটু শুনি।
আমাদের ছোটবেলায় কিন্তু শুভ দীপাবলি বলা হতো, এখনকার মতো হ্যাপি দিওয়ালি বলা হতো না। এই হ্যাপি দিওয়ালি এটা কোনোদিন বাঙালি সংস্কৃতি নয়। ঠিক একইভাবে ধনতেরাস যে উৎসবটা পালন করা হচ্ছে এখন প্রবল পরিমাণে, সেটাও কিন্তু বাঙালিদের উৎসব কোনোদিনই নয়। অবাঙালিরা কালী পুজোর দিন লক্ষ্মী পুজো করেন, লক্ষ্মী পুজোর দুদিন আগে তারা কিছু ধাতু, সোনা, দানা, রূপো বা যে কোনো ধরনের ধাতু কিনে আনাটাকে শুভ বলে মনে করেন। অবাঙালি ব্যবসায়ীদের মধ্যে এটা চল বেশি, তারা মনে করেন যে এগুলো কিনে আনলে তাদের ব্যবসার সমৃদ্ধি হবে, বাড়িতে লক্ষ্মীর অধিষ্ঠান হবে। এখন সেই উৎসবটা ভীষণভাবে বাঙালিরা নিয়ে নিয়েছে, কালী পুজোর আগে দোকানে লাইন দিয়ে রাত জেগে সোনার উপর জিনিস কেনার একেবারে প্রচণ্ড প্রবণতা দেখা দিয়েছে। কারুর উৎসব কারুর সংস্কৃতি আত্মীকরণ করার মধ্যে খারাপ হয়তো সেই অর্থে কিছু নেই, সাংস্কৃতিক আদান প্রদান সবসময় চলতেই থাকে। দরকার যেটা সেটা হচ্ছে নিজেদের স্বাতন্ত্র বজায় রেখে এই সাংস্কৃতিক আদান প্রদানগুলো চালানো। আমরা অন্যের থেকে নিচ্ছি কিন্তু নিজেদের স্বাতন্ত্র কতটা বজায় রাখছি সেটা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে, আর সেই জিনিসটাই সবথেকে চিন্তার।
কালী পুজোয় ধর্মীয় আচার অনুষ্ঠান মন্ত্র ইত্যাদির একটা বড় ভূমিকা আছে, সেক্ষেত্রে আসলে মহিলাদের ভূমিকা কি?
পুরুষতান্ত্রিক সমাজে যা হয়ে থাকে, মহিলারা বিশেষ করে বড় পুজোয় বাইরের পুজোয় কখনো অংশ নিতে পারতেন না, পুরোহিত তাদের করা হতো না, এবং পুরোহিতের ব্যাপারটা পৌরোহিত্যটা পুরোপুরি পুরুষদের কব্জা করা ছিল, তারাই উপবীত ধারণ করতেন, তারাই মন্ত্র পড়তেন, তারাই করতেন পুজো। কিন্তু এটাও আস্তে আস্তে বদলাচ্ছে, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন খুব তাৎপর্যপূর্ণ একটা কথা বলেছেন, তিনি দক্ষিণেশ্বরে পরশুদিন স্কাইওয়াকের উদ্বোধন করে তিনি বলেন যে পুজো তো সকলেই করতে পারেন, তো তাতে পুরুষ ও মহিলা আলাদা কিসের, মহিলারাই তো দিন দিন বাড়িতে লক্ষ্মী পুজো করেন, তাহলে ভেদাভেদ কিসের। এই কথাটা ইনি বলেছেন, তার খুব তাৎপর্য আছে, কারণ এখন তো এই যে সবার সবরীমালার প্রেক্ষিতে, সবরীমালার মন্দিরের প্রেক্ষিতে যেখানে মহিলাদের একটা বয়সের পর আর যেতে দেওয়া হয় না, সেই জিনিসের প্রেক্ষিতে এটা খুবই তাৎপর্যপূর্ণ কথা। আবার ওদিকে খাস কলকাতাতেই জেটলায় একটা পুজোতে মহিলাদের প্রবেশ নিষেধ, সেখানে বলা হয়েছে পূজায় মহিলারা প্রবেশ করলে অমঙ্গল হয়, সেখানে এমন মহিলারাও বলছেন যে হ্যাঁ অমঙ্গল হয়, এমন কোনো খাতনা করতে চান না। কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে এই ধরনের বিবেককে তিনি মানতে রাজি নন। এবারে একটা জিনিস বলতেই পারি যে এটা তো শক্তি পুজো, শক্তির আরাধনা, তাহলে মহিলারা বাদ কেন?
আপনি বলছেন শক্তি পুজো বা শক্তির আরাধনা, কালী পুজো তো আসলে নারী শক্তি, এবং সেক্ষেত্রে আপনি এটা বলতেই পারেন।
হ্যাঁ, আসলে শুধু কালী পুজো না, কালী পুজো, দুর্গা পুজো, এই ধরনের ওই শক্তির আরাধনা বা শক্তি পুজো আমরা যাকে বলি, তারা কিন্তু প্রত্যেকেই নারী, এবং তাদের কাছ থেকে শক্তি নিয়েই কিন্তু পুরুষরা অসুরের সঙ্গে যুদ্ধ করেছে। সবকটাই তো পুরো ব্যাপারটাই কাল্পনিক, অসুর এখানে যেটা খারাপ শক্তি তাদের দমন করার জন্য কিন্তু চিরকাল শক্তির আরাধনাই করে এসছে হিন্দুরা, এবং সেক্ষেত্রে দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, শ্যামা পুজো, চণ্ডী পুজো, যাই বলুন কেন সবকটাই কিন্তু ওই নারী শক্তির আরাধনাই হয়েছে। নারীদের যে এতদিন ধরে পুজোর আসরে প্রবেশ করতে দেওয়া হতো না, সেখানে কিন্তু হাওড়ায় একটা মন্দিরে কালী পুজো করেন একজন মহিলা, এবং শুধু মহিলা না, তিনি একজন আমাদের এখানে যেমন বলা হয় যে ব্রাহ্মণ জাতির নয়, সেই জন্য তার পুজো করার অধিকার নেই, কিন্তু তিনি পুজো করছেন, এবং ইনি জাতিতে বাগদি রুমা মালিক, প্রতিদিন দুবেলা মন্দির পরিষ্কার করছেন, পুরোহিত হিসেবে দুবেলা নিত্য পুজো করছেন, এসবই চলছে 2007 সাল থেকে, এবং তিনি পৌরোহিত্য করার জন্য শিক্ষকদের কাছে সংস্কৃত শিখেছেন, উপবীত ধারণ করেছেন, তাকে মন্দির কমিটি পুজোর ভার দিয়েছে। রুমা দেবী এখন বলছেন সবাই এখন আমাকে দিয়ে পুজো করান, অনেকে আমার হাত দিয়ে ছাড়া পুজো করান না মাকে, এটা আমার একটা বড় জয়। এটা কিন্তু সত্যি বড় কথা, এটা যদি সত্যি সব জায়গায় সফল হয় তাহলে কিন্তু নারী শক্তির সত্যিকারের জয় হবে।
দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
ফ্রিডম হাউস অর্গানাইজেশনের সমীক্ষা অনুযায়ী বিশ্বজুড়ে বহু দেশের সরকার ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ ব্যাপকভাবে জোরদার করেছে। 2017 সালে বহু দেশের কর্মকর্তারা বিদ্রোহীদের স্তব্ধ করে দেবার অজুহাতে বানোয়াট খবর ছড়ানোর দোষারোপ করেছেন। বিগত বছরগুলোতে অনলাইনে ষড়যন্ত্র, প্রতারণা এবং ব্যক্তিগত ডেটার লাগামহীন ব্যবহার ইন্টারনেট পরিষেবাকে আড়ষ্ট করে রাখে। ভয়েস অফ আমেরিকার জ্লাটিকা হোকের প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন।
2017 সালের ফ্রিডম হাউসের রিপোর্ট অনুযায়ী পরপর 7 বছর ধরে ইন্টারনেটে স্বাধীনতা সার্বিকভাবে বিঘ্নিত হয়েছে অনলাইনে বিষয়বস্তুকে কৌশলে প্রভাবিত করার কারণে। পরপর 3 বছর ধরে ইন্টারনেটে নিকৃষ্ট স্বাধীনতা হরণকারী দেশ বলে চীনকে উল্লেখ করা হয়। আইসল্যান্ড এবং এস্তোনিয়ার জনগণই ইন্টারনেটে সবচাইতে বেশি স্বাধীনতা ভোগ করে থাকেন। বিশ্বে তুরস্ক এমনি একটি দেশ যেখানে ইন্টারনেটে স্বাধীনতার ক্ষেত্রে সেখানে দ্রুত অবনতি এখন লক্ষণীয়। 2016 সালের সামরিক অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট এরদোয়ানের সরকার সেখানে ইন্টারনেটে করা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফ্রিডম হাউস সংস্থার অ্যাড্রিয়ান শাহবাজ বললেন, আমরা বিগত বছরগুলিতে দেখেছি তুরস্কের আদালতের নির্দেশ অমান্য করার কারণে এবং কতিপয় বিষয়বস্তু অপসারণ না করাতে কি করে বহু মাধ্যমের খবর সেখানে নিষিদ্ধ করা হয়েছে। রিপোর্টে আরও জানানো হয়েছে, গত বছর 18টি দেশের নির্বাচনে ছলচাতুরি এবং ভুল তথ্য প্রয়োগের বিশেষ কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রে 2016 সালের নির্বাচনের আগে ফেক নিউজ বা বানোয়াট খবরের প্রসার প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করেছিল, যা এখনও এক উদ্বেগের বিষয় হয়ে রয়েছে। ফ্রিডম হাউস সংস্থা স্বতন্ত্র সাংবাদিকদের প্রতি সহায়তার আবেদন জানাচ্ছে, যারা বৈধ খবর পরিবেশনাকে স্তব্ধ করে দিতে সামাজিক মাধ্যমকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়টি তদন্তে সহায়তা করতে পারেন। অ্যাড্রিয়ান শাহবাজ,
We've seen some really great efforts in places like the United States in order to identify
যুক্তরাষ্ট্রে ভুল তথ্য প্রচারণায় কারা সম্পৃক্ত তার নির্ণয়ে আমরা সত্যিকার ব্যাপক উদ্যোগ দেখেছি। বিদেশে রাজনৈতিক ঘটনা প্রবাহকে প্রভাবিত করতে ফেক নিউজের ব্যবহার এবং স্বদেশে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে রুশ সরকারকেই বানোয়াট খবরের অন্যতম মদতদাতা দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এবার শুরু হচ্ছে ইংরেজি শিক্ষার ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার।
আমাদের সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, বলো দেখি আজ আমরা ঠিক কোন বিষয়ে কথা বলবো এবং সে বিষয়টি কি যেটা আমরা শেখার চেষ্টা করব।
আপনি কিন্তু আজ আমরা যখন আসছিলাম স্টুডিওতে তখন কিন্তু আপনি বলেছিলেন যে আমরা ইউফেমিজম নিয়ে কথা বলবো আজকে।
হ্যাঁ, ঠিক বলেছো, তাহলে তোমার মনে আছে ব্যাপারটা।
হ্যাঁ, তা মনে আছে, এবং সেটাও কিন্তু মনে আছে আমরা কিন্তু সপ্তাহ তিনেক আগে এই ইউফেমিজম নিয়ে কথা বলেছিলাম।
বাহ, তাহলে তোমার তো বেশ মনে আছে ব্যাপারটা।
হ্যাঁ, মনে থাকবে না, আমরা তো ইংলিশ গ্রামার আমরা অনুষ্ঠানটি করছি একমাত্র গ্রামারগুলো মনে রাখার জন্য, যে রীতিনীতিগুলো আমরা শিখছি।
তাহলে বলো তো সাবরিনা, সেদিন ইউফেমিজম সম্পর্কে আমরা কি আলোচনা করেছিলাম?
হ্যাঁ, সেদিন আমরা ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো সেদিন আপনি বলছিলেন যে অপ্রিয় কোনো কথাকে খানিকটা নমনীয় করে তুলতে এবং সেটাকে একটু শ্রুতিমধুর করে তুলতে ফ্রেজাল ভার্ব, যে ফ্রেজাল ভার্বটি ব্যবহার করা হয় তাকে আমরা ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্ব বলছি।
তবে আজকে আমরা ভিন্ন রকমের ইউফেমিজম নিয়ে আলোচনা করব।
সেটা কি ধরনের হবে?
আজ আসলে আমরা ইউফেমিস্টিক অ্যাডজেক্টিভস অ্যান্ড নাউন্স নিয়ে আলোচনা করতে চাই।
আচ্ছা, তাহলে আমরা আলোচনা করেছিলাম ইউফেমিস্টিক ফ্রেজাল ভার্ব নিয়ে, এবং আজ আমরা আলোচনা করব ইউফেমিস্টিক অ্যাডজেক্টিভস অ্যান্ড নাউন্স। তাহলে সেটা কি রকম হবে ব্যাপারটা?
আচ্ছা, তাহলে এসো প্রথমেই শোনা যাক ইউফেমিজম সম্পর্কে এই সংলাপ।
A euphemism is an indirect way of describing something that could be considered harsh, rude, or offensive. The vague language is often used to make something seem more socially acceptable or less unpleasant.
এখানে লুসিয়া বলছে যে ইউফেমিজম হচ্ছে কোনো অপ্রিয়, কঠোর বা কোনো আপত্তিকর কথাকে পরোক্ষভাবে বলা, পরোক্ষভাবে তুলে ধরা বা বর্ণনা করা। কিন্তু সেরকম কথাটি তো আমরা সেই আগের সেই পর্বটিতেও আমরা শিখেছি,
আগের অনুষ্ঠানে শিখেছি। হ্যাঁ, সেটা শিখেছো এবং আমরা সে নিয়ে আলোচনা করেছি। কিন্তু যেটা একটু আগে বলছিলাম যে সেই আলোচনাটা ছিল ইউফেমিস্টিক ভার্ব নিয়ে, আজকের আলোচনাটা মূলত নাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে।
হ্যাঁ, আর লুসিয়া তাই বলছে যে কোনো শব্দ যাতে কম অপ্রিয় বা আপত্তিকর শোনায় সেজন্য একটু অস্পষ্ট শব্দ ব্যবহার করা হয় যাতে তা সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়।
হ্যাঁ, এবার তাহলে এই প্রসঙ্গে শোনা যাক লুসিয়া এবং কাভের মধ্যকার আরও কিছু কথোপকথন।
Americans often use euphemistic adjective or noun phrases.
For example, some stores use the term adult beverages to mean alcohol. The two words have the same meaning, but adult beverages sounds more polite.
Let's take a look at some other examples. Correctional facility, jail. Big boned, fat. Economically disadvantaged, poor. Pre-owned car, used car. Senior, old.
কাভে এখানে বলছে যে আমেরিকানরা কিন্তু প্রায় ইউফেমিস্টিক অ্যাডজেক্টিভস বা নাউন ফ্রেজেস ব্যবহার করে থাকে, যেমন
যেমন ওই যে লুসিয়া বলছে যে মদকে অনেকেই প্রাপ্তবয়স্ক পানীয় বা ইংরেজিতে অ্যাডাল্ট বেভারেজেস বলে উল্লেখ করে থাকে।
তার মানে যেমনটি লুসিয়া বলল যে দুটি শব্দের মানেই কিন্তু এক, কিন্তু অ্যাডাল্ট বেভারেজেস শব্দটা বেশি ভদ্র শোনায়।
হ্যাঁ, কাভি আরো বেশ কিছু উদাহরণ তুলে ধরল, যেমন ধরো জেলকে বলা হয় কারেকশনাল ফ্যাসিলিটি।
হ্যাঁ, যেমন আবার ফ্যাটকে বলা হয় বিগ বোন, আবার পুয়ার শব্দটির পরিবর্তে বলা হয় ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ।
আর তেমনি ইউজড কার, এই ইউজড কার শব্দের পরিবর্তে প্রি ওন কার কথাটাও কিন্তু এখানে ব্যবহার করা হলো।
হ্যাঁ, কিংবা আবার ওল্ড শব্দটি ব্যবহার না করে সিনিয়র শব্দটি ব্যবহার করা হয়।
আর মাঝে মাঝে তো সিনিয়র সিটিজেন এই শব্দটিও ব্যবহার করা হয়। ওল্ড শব্দের মধ্যে কেমন জানি একটা নেতিবাচক অর্থ রয়েছে। এবার তাহলে দেখা যাক, যেমনটি লুসিয়াও চাইছে, বাক্যের মধ্যে এই ধরনের শব্দের ব্যবহার।
How could we use them in a sentence?
The court sentenced the thief to a year in a correctional facility. Sam is a senior citizen. I sell pre-owned cars. My neighbor is big boned.
এখানে কাভে বলছিল যে the court sentenced the thief to a year in a correctional facility.
হ্যাঁ, তার মানে হচ্ছে আদালত চোরকে এক বছরের জন্য সংশোধনাগারে পাঠালো। লক্ষ্য করো সাবরিনা, এখানে ঠিক জেলখানা কিংবা কারাগার এরকম কোনো শব্দ ব্যবহার করা হয়নি, তার বদলে ব্যবহার করা হয়েছে সংশোধনাগার শব্দটি।
তবে কিশোরদের যে জেলে রাখা হয় তাদেরকে তো সেই জেলখানাকে তো সংশোধনাগারই বলা হয়ে থাকে।
হ্যাঁ, এবং সেটা বাংলাদেশেও বলা হয়।
হ্যাঁ,
এর কারণ কিন্তু ওই একই, কিশোর কিশোরীদের জন্য জেলখানা শব্দটি অত্যন্ত একটা নেতিবাচক অর্থ রয়েছে। তাদের মানসিক অবস্থায়ও সেটা হয়তো প্রতিকূল প্রভাব ফেলতে পারে। আর সংশোধনাগার শব্দটির মধ্যে যেন একটা শিক্ষণীয় ব্যাপার আছে।
হ্যাঁ, আর সেইভাবে কাভে সিনিয়র সিটিজেন ব্যবহার করে যে বাক্যটি তৈরি করলো সেটি ছিল স্যাম ইজ এ সিনিয়র সিটিজেন।
আরো কয়েকটি বাক্য কিন্তু বললো কাভে।
হ্যাঁ, কাভে বলেছিল আই সেল প্রি ওন্ড কার্স, আরেকটি বলেছিল মাই নেইবার ইজ বিগ বোনড।
তাহলে সাবরিনা, তুমি এখন পুরো ব্যাপারটাই আশা করি স্পষ্ট করে বুঝতে পারছো।
হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে এই ইউফেমিজম নিয়ে আমার আর কোনো সংশয় নেই।
আর তাহলে এই সঙ্গেই শেষ হচ্ছে আমাদের আজকের এই সংকলন এভরিডে গ্রামার অনুষ্ঠানের। আর অনুষ্ঠান থেকে ওঠার আগে আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা আমাদের ওয়েব পেজে এবং আমাদের ফেসবুক ফ্যান পেজে দেখতে পাবেন, শুনতেও পাবেন।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের আজকের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
দর্শক শ্রোতা, আমরা আরও একবার আজকের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের খবরাখবর জানতে আবারও কথা বলছি সেলিম হোসেনের সঙ্গে। সেলিম হোসেন, আপনার কাছে একটি বিষয় জানতে চাইছি যে রাজীব, আবু নাসের রাজীব ক্যালিফোর্নিয়ার একজন অতিথির কাছ থেকে যেটা শুনতে পেলাম যে বাংলাদেশে নির্বাচনে যে ধরনের স্বতঃস্ফূর্ততা থাকে, যে ধরনের আড়ম্বর থাকে, সে ধরনের অনেক কিছুই তারা এখানে দেখতে পাচ্ছেন না। উনি একজন বাংলাদেশি হয়ে এই কথা বলছেন। তো আপনি কি মনে করেন যে আর্লিংটনে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সেরকম কোনো বাংলাদেশিকে দেখতে পাচ্ছেন না, কোনো যোগ কোনো ঈদ পাচ্ছেন কি এর মধ্যে কোনো ধরনের
সেন্টারটিতে? এখানে বৃষ্টির তোড় এখন একটু কম এবং প্রচুর মানুষ আবার ভোট কেন্দ্রে ঢুকেছেন। আমি এক তরুণকে থামিয়ে রেখেছি কথা বলার জন্য, তো আমি তার কথা শোনাই এখন। হাউ ডু ইউ ফিল ভোটিং?
My name is Bryce Bennett. How did I feel? I felt good. I enjoy voting. This is my third election, so I was always happy to get out there.
What is your expectation from this election?
I expect the Democrats to win in Virginia. I'd be pretty shocked if Tim Kaine and his fire, whatever the Democrat representative is. I'd be pretty shocked if they don't win. Nationally, I think that anything could happen. So I don't know. I'm going to watch the results tonight.
Thank you very much.
শুনলেন এই তরুণের কথা? আসলে বেশিরভাগ যারা আসছেন তরুণ বয়সী লোকজনই আমি বেশি দেখতে পাচ্ছি ভোট কেন্দ্রে, এমনি বয়স্ক লোকজন কম। একজন ইন্ডিয়ান দম্পতি আমি পেয়েছিলাম, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কথা বলতে চায় না মিডিয়ার সামনে। তো আমার মনে হয় যে এখন যেহেতু বৃষ্টি থেমেছে, প্রচুর মানুষ আবার ঢুকছে সারাদিন, এ পর্যন্ত ভোটের টার্ন আউট কত জিজ্ঞেস করেছিলাম, খুব এক্সাক্ট ফিগার বলতে না পারলেও ভোট কেন্দ্রের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা বললো ইতিমধ্যে 25-30% লোকজন ভোট দিয়েছে। তো মধ্যবর্তী নির্বাচনে 25-30% এই 2-3 ঘন্টার ভিতরে কিন্তু কম না, ভালো টার্ন আউট। তো দেখা যাক গোটা দিনে কি অবস্থা হয়।
জি, বেলা যত গড়াচ্ছে ততই তো আপনি দেখতে পাচ্ছেন। আপনি কত সংখ্যক মহিলা এবং পুরুষ দেখতে পেয়েছেন?
মহিলা এবং পুরুষের রেশিও আমার মনে হয় মোটামুটি সমানই মনে হলো, কারণ লাইনে আমি যে ভিডিওগুলো করেছি এ থেকেই বোঝা যাবে যে পুরুষ এবং মহিলা মোটামুটি 50-50% শতাংশে ভোট দিতে এসেছে।
এবং বয়সের কিরকম দেখছেন, যে যারা একেবারে কম বয়সী তারা বেশি করে ভোট দিচ্ছেন নাকি বয়স্ক যারা আছেন তারা?
যে তরুণদের সংখ্যাই বেশি।
জি, কারণ আমি আমি আপনি দুজন তরুণের কথা শুনালেন আমাদের কাছে, সেইখান থেকে ধরে নিচ্ছি যে তরুণদের সংখ্যা হয়তো বেশি।
আমার মনে হয় এবার এই মিডটার্ম ইলেকশনে তরুণ ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি, এবং তারাই এবং সবার মুখে একটি কথা যে আমরা একটি পরিবর্তন চাই, যে ভারসাম্যপূর্ণ একটি প্রশাসন যেন আসে ভবিষ্যতে।
অনেক ধন্যবাদ আপনাকে সেলিম হোসেন।
ধন্যবাদ।
এবার সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন চলছে। এই নির্বাচনে দেখা যাচ্ছে প্রার্থীরা দুই ভাগে বিভক্ত। নির্বাচনের মধ্য দিয়ে প্রার্থীরা নতুন কংগ্রেস সদস্যদের নির্বাচন করবেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সমর্থনেরও একটা চিত্র পাওয়া যাবে। নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে ওয়াশিংটনের ক্ষমতা ভারসাম্যের পরিবর্তন ঘটতে পারে এবং আগামী দুবছর প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার ক্ষেত্রে পরিবর্তন দেখা দিতে পারে। আজ ভোর থেকে নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটাররা ভোট দিতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের মোট 435টি আসন, সেনেটের 35টি এবং 36টি গভর্নর পদের জন্য মানুষ ভোট দিচ্ছেন। আফগান সামরিক কর্মকর্তারা জানিয়েছেন যে পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশে পুলিশের একটি প্রধান ঘাঁটিতে তালিবান বিদ্রোহীরা অতর্কিতে হামলা চালিয়ে 20 জনেরও বেশি আফগান সরকারি সেনাকে হত্যা করেছে। আফগান ন্যাশনাল আর্মির কর্মকর্তারা মঙ্গলবার ওই ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন যে ইরান সীমান্তের কাছে পাশতিক্কো শহরে মধ্যরাতে ওই ঘটনাটি ঘটে। ওই কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে কয়েক ঘণ্টা ধরে লড়াই চলার কারণে ওই শহরের সঙ্গে টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভূমি বেষ্টিত আফগানিস্তান চীনের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বিমান যোগাযোগ শুরু করল। ভূমি বেষ্টিত আফগানিস্তান পরিবহন বিমানের উদ্বোধনী ফ্লাইটে 20 টন চিলগোজা বাদাম চীনে পাঠাল। বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মন্ত্রিসভার টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের কক্সবাজার থেকে সাগর পথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণা শুরু করেছে কিছু রোহিঙ্গা দালাল চক্র। এরই মধ্যে প্রতারণার শিকার মালয়েশিয়াগামী 14 জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ভারতের ছত্তিশগড়ে আসন্ন বিধানসভা ভোটের মুখে আত্মসমর্পণ করেছে 62 জন কট্টর নকশালপন্থী সদস্য। আজ এক টুইটার বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংকে অভিনন্দন জানিয়েছেন। এ সম্পর্কে কলকাতার সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায়ের রিপোর্ট।
ছত্তিশগড়ে বিধানসভা ভোটের মুখে নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করল 62 জন কট্টর নকশাল সদস্য। ছত্তিশগড়ের বস্তরের পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিবেকানন্দ সিনহা জানিয়েছেন, নারায়ণপুরে এই আত্মসমর্পণ হয়েছে। ধরা দেওয়া এই মাওবাদীদের মধ্যে 55 জন অস্ত্রশস্ত্র জমা দিয়েছে। 90 সদস্যের ছত্তিশগড় বিধানসভার ভোট গ্রহণ হবে 2 দফায়, 18টি আসনে আগামী 12ই নভেম্বর, বাকি 72টিতে আগামী 20শে নভেম্বর। প্রথম দফায় ভোট গ্রহণ হতে চলা বেশিরভাগ কেন্দ্রেই পড়ছে মাওবাদী কবলিত এই বস্তর এলাকায়। দিন কয়েক আগে ছত্তিশগড়ে বিধানসভা ভোটের প্রচার কভার করতে যাওয়া দূরদর্শনের টিমের চিত্র সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বা এই মাওবাদীদের হামলায়। ভোট গ্রহণ পর্ব হিংসায় রক্তাক্ত অশান্ত হয়ে ওঠার আশঙ্কার মধ্যেই আজ একসঙ্গে এত মাওবাদীদের আত্মসমর্পণকে নিরাপত্তা বাহিনীর বিরাট প্রাপ্তি ও সাফল্য বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি এক টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং, ডিজিপি ও পুলিশ বাহিনীকে। পরমাশীষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আজ জানিয়েছেন যে সৌদি সাংবাদিক জামাল খাশোগজির হত্যার সংক্রান্ত আরও তথ্য তুরস্ক সরকারের হস্তগত হয়েছে। খাশোগজির হত্যা তদন্ত শেষ হবার পরপরই ওইসব প্রমাণ জনসাধারণের জন্য প্রকাশ করা হবে। জাপান সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী ওই কথা বলেন। জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে যে তারা ইরাকে 200-এরও বেশি গণকবরের সন্ধান পেয়েছে। ইসলামিক স্টেট জঙ্গিদের অত্যাচারের শিকার যারা হয়েছেন বেশিরভাগই তাদেরই কবর। ইরাকি কর্তৃপক্ষ এবং বেসরকারি সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে জাতিসংঘ ওই রিপোর্টটি প্রস্তুত করেছে। তারা জানিয়েছেন ওই কবরগুলোতে 6 থেকে 12 হাজার মৃতদেহ রয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন জাও গাং খাং এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ সবাইকে শুভরাত্রি জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.